বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে পাঠানো জহুরুল আলমের রিপোর্ট।
নির্বাচনী বছরে অনিয়ন্ত্রিত আমদানির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার হচ্ছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক পর্যবেক্ষণে বলা হয়েছে।
রিপোর্ট রয়েছে কলকাতা থেকে পাঠানো পরমাশিস ঘোষ রায়ের।
যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলি বর্ষণ করল পাকিস্তান।
আরও রয়েছে কলকাতা থেকেই গৌতম গুপ্তের পাঠানো সমাচার।
ভারতের নানা অঞ্চলে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল আর বাজারে আনতে রাজি নন।
তবে রোজকার মতো যেমনটি কিনা হয়ে থাকে তেমনিভাবে প্রথমেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতেন স্ট্রিং কুইন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যদি পিয়ংইয়ং তাদের পারমাণবিক কার্যক্রম ভেঙে দেওয়ার লক্ষ্যে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করে। রবিবার সিঙ্গাপুরে তার সফর শেষে ম্যাটিস বলেন, আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া প্রস্তাব বাস্তবায়ন অব্যাহত রাখব। তিনি বলেন, উত্তর কোরিয়া শুধু তখনই পরিত্রাণ পাবে যখন তারা যাচাইযোগ্য এবং পরিবর্তন করা যাবে না সেরকম পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রমাণ দেখাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আসন্ন শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কর্মকর্তারা আলোচনা করেন। ১২ জুন সিঙ্গাপুরে শীর্ষ সম্মেলন হওয়ার কথা। রবিবার চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে দুদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বিষয়ে কোনো চুক্তি কার্যকর হবে না যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি এবং অন্যান্য পদক্ষেপের যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করা হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস এবং চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি রবিবার বেজিংয়ে নতুন দফার আলোচনা শেষ করার পর ওই সতর্কবাণী দেওয়া হয়। রবিবারের আলোচনার লক্ষ্য ছিল বাণিজ্য বিরোধ একটা সমাধান করা। বেজিং প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাণিজ্যিক উদ্বৃত্ত কমাবে। দিয়াও উতায়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে আলোচনার শুরুতে রস বলেছেন যে আমেরিকা থেকে রপ্তানি করা বিশেষ কিছু পণ্য চীন কিনতে পারে সে বিষয়ে তারা দুজন আলোচনা করেছেন, কিন্তু আলোচনা শেষে দুদেশ কোনো যৌথ বিবৃতি প্রকাশ করেনি বা কোনো পক্ষই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। অনুষ্ঠানে পরে এ সম্পর্কে সাক্ষাৎকার রয়েছে। কর বৃদ্ধি ও মূল্যবৃদ্ধি সহ কৃচ্ছতা সাধনের কর্মসূচির প্রতিবাদে জর্ডানে সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়। হাজার হাজার নাগরিক ওই প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয়। শনিবার রাতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের দমন করতে চেষ্টা করে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিক্ষোভকারীদের দূরে রাখার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও রাস্তা আটকে দেয়। বিক্ষোভকারীরা সরকারের পতন দাবি করে স্লোগান দেয়। তার আগে শনিবার বাদশাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি সংবাদ সংস্থা পেট্রা বাদশাহর উদ্ধৃতি দিয়ে বলেছে, আর্থনৈতিক সংস্কারের বোঝা জর্ডানের নাগরিকরা একা বহন করতে পারবে না। বাংলাদেশে নির্বাচনী বছরে অনিয়ন্ত্রিত আমদানির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার হচ্ছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির এক পর্যবেক্ষণে বলা হয়েছে। রিপোর্ট পাঠিয়েছেন এরপর ঢাকা থেকে জহুরুল আলম।
রোববার ঢাকায় সিপিডি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যবেক্ষণে প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পণ্যমূল্য বেশি দেখিয়ে আমদানির বিষয়টিকে সরকারকে তীক্ষ্ণ নজরদারি করার পরামর্শ দেন। তিনি বলেন, আমদানির মাধ্যমে বিভিন্ন প্রকারের মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। এ ধরনের প্রবণতা নির্বাচনের বছরে বাড়ে বলে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে 2018 সাল নির্বাচনের বছর, বৈদেশিক লেনদেনের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে বলে উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,
এবং এটার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হবে সেটা হলো যে টাকার মূল্যমান বাড়তে থাকবে, কিন্তু এটা অবধারিত ভাবে আমদানি ব্যয় বৃদ্ধি করে আমাদের যে কি অল্প অল্প করে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা আমরা দেখছি এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে।
অনিয়ন্ত্রিতভাবে বিদেশে টাকা পাচার হতে থাকলে তা দেশের সামষ্টিক অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের 10 বিশিষ্ট নাগরিক মাদক বিরোধী অভিযানে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহের তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন এ নিয়ে জহুরুল আলম।
এক বিবৃতিতে তারা বলেছেন, কোন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার বন্দুকযুদ্ধের নামে কেড়ে নেওয়া যায় না। টেকনাফের পৌর কমিশনার একরামের মৃত্যুকে সমগ্র মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এমন একটি ঘটনাই জনগণকে আতঙ্কিত করতে যথেষ্ট। জনমন থেকে আতঙ্ক দূর করতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমূহের দ্রুত বিচার বিভাগীয় তদন্তের জন্য আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, লেখক হাসান আজিজুল হক এবং কবি নির্মলেন্দু গুণ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার সাংবাদিকদের বলেছেন, একরামুলের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর সীমান্ত অঞ্চলের সংঘাত সংঘর্ষ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
ভারতীয় সময় ভোর রাত থেকে জম্মুর আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। ফরওয়ার্ড পোস্টে মোতায়েন 2 বিএসএফ জওয়ান জখম হন। হাসপাতালে চিকিৎসা চলাকালে তাদের মৃত্যু হয়েছে বলে বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। নিহত 2 জওয়ানের মধ্যে একজন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেয় বিএসএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিময় চলছে বলে জানা গেছে। উল্লেখ করা যেতে পারে, গত 29 মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের আলোচনায় জম্মু ও কাশ্মীরের সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে 2003 সংঘর্ষ বিরতি চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। বিশেষ হটলাইনে 2 সামরিক বাহিনীর কমান্ডাররা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যালোচনাও করেছিলেন। পাক ডিজিএমওর উদ্যোগেই হটলাইনে আলোচনা হয়েছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে কৃষকদের দাবি, ফসলের উৎপাদন ব্যয়ের 1.5 গুণ বেশি সহায়ক মূল্য ও সব ঋণ মকুব চাই। সরকার একথায় কান দিচ্ছে না দেখে 1 থেকে 10 জুন শহরের বাজারে আসবে না তরি তরকারি আর দুধ। প্রধানত উত্তর ও পশ্চিম ভারতে এই আন্দোলন চলছে জোরালোভাবে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট এক নির্দেশে বলে, সারা দেশে ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন কমাতে হবে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে হোমওয়ার্ক তুলে দিতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে জাভরেকর বলেছেন, আমরা আদালতের নির্দেশ পালন করব। আমরা মনে করি স্কুলে বাচ্চাদের আনন্দের সঙ্গে শিক্ষালাভ করা উচিত, তাদের চাপে ফেলা উচিত নয়। আমরা আদালতের নির্দেশ খতিয়ে দেখব এবং পড়ার বোঝা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জাভরেকর আরও বলেছেন, আশা করি 2009 শিক্ষার অধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে সংসদে হোমওয়ার্ক তুলে দেওয়ার বিল পাশ করানো যাবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এতক্ষণ শুনছিলেন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট। আফগানিস্তানে শিক্ষা পরিস্থিতির বিষয়ে সদ্য প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, সে দেশে প্রায় 44% শিশু স্কুলে যাচ্ছে না। 2002 পর এই প্রথম এই হার বেড়েছে। চলমান সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে মেয়েদের বিরুদ্ধে বৈষম্য ও দারিদ্র এর কারণ বলে বলা হয় ওই রিপোর্টে। 7 থেকে 17 বছরের 37 লক্ষ শিশু স্কুলে যাচ্ছে না। রবিবার কাবুলে এক সেমিনারে আফগান শিক্ষামন্ত্রী মিরওয়াইস বালকি এই রিপোর্ট নিয়ে আলোচনা করেন। ইউনিসেফ, USAID এবং স্বতন্ত্র থিঙ্ক ট্যাঙ্ক স্যামুয়েল হল যৌথভাবে এর পরিচালনা করে। শিক্ষামন্ত্রী মিরওয়াইস বালকি উল্লেখ করেন যে যারা স্কুলে যাচ্ছে না তাদের মধ্যে 60% মেয়ে। পাকিস্তান বলেছে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে গুলিবর্ষণে অন্তত 6 চরমপন্থী নিহত হয়, আহত হয় 5 সৈনিক। এক সামরিক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের সন্ত্রাসীরা সীমান্তে পাকিস্তানি চৌকি ও যারা সীমান্তে বেড়া নির্মাণ করছে তাদের ওপর বারবার হামলা চালানো হয়। বিশ্ব সংবাদ শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার বেতার তরঙ্গে ১৫৭৫ কিলোহার্টজে। এইমাত্র বিশ্ব সংবাদে আপনারা যেমনটি কিনা শুনলেন যে চীন হুঁশিয়ার করে বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মতো শুল্ক বৃদ্ধি এবং অন্যান্য বন্দোবস্ত চীনের বিরুদ্ধে বাস্তবায়িত যদি করা হয় তো দুদেশের মধ্যেকার কোনো বাণিজ্য ও ব্যবসায়িক ঐক্যমত্যই কার্যকর করা যাবে না। এ নিয়েই আমরা কথা বলছি এখন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এড্রিয়ান কলেজের অর্থনীতির প্রফেসর ডক্টর আহসান হাবিবের সঙ্গে। ডক্টর আহসান হাবিব, আপনার মূল্যায়ন, ইয়োর টেক অন দিস।
হ্যাঁ, ব্যাপারটা তো চলছে বেশ গত কয়েক মাস ধরেই।
জি,
আমরা যদি ইতিহাসে দেখি যে প্রথমে তো আমেরিকা বলল চাইনিজ স্টিল এবং অনেক জিনিসের উপর ট্যারিফ দেবে, বিকজ আমাদের ট্রেড ডেফিসিট ওদের সঙ্গে ৩৭৫ বিলিয়ন ডলার। তারপরে চায়না মে মাসে ১৯ তারিখে একটা মুভ দিল, বলল আমরা আমেরিকা থেকে জিনিস কিনবো, অনেক কিছু কিনবো, যে এবং আমাদের ট্রেড ডেফিসিট কমিয়ে ২০০ বিলিয়ন ডলারে নিয়ে আসবো। তাতে মনে হলো ব্যাপারটা একটু ঠান্ডা হয়েছে, তখন ঠান্ডা হয়েছে, কিন্তু চায়না স্পেসিফিকলি বলেনি কোন জিনিস কতটুকু কম কিনবে। আর এই সপ্তাহে আবার যখন এই আমাদের উইলবার রস যাচ্ছেন চায়না, তার একটু আগেই ট্রাম্প আবার ঘোষণা করলো যে চায়নাকে ওই জিটি ওদের মেইন টেকনোলজিক্যাল কোম্পানি, বিরাট কোম্পানি, টেলিফোন ওয়ারলেস এসব বানায়, তাদের কেউ একটু চাপে রাখা হবে, যে চাপটা উইথড্র করবে না। তাদের উপর চাপ দেওয়া ছিল গত কয়েক মাস ধরেই যে তারা আমেরিকান মাইক্রোচিপস কিনতে পারবে না, এবং ট্রাম্প বললো তাদের উপরে ২৫% ডিউটি থাকবে এবং তাদেরকে আমেরিকান জিনিস কিনতে দেওয়া হবে না। এরা চায়না পছন্দ করছে না।
জি, আজ রবিবারই যেমনটি কিনা আমরা জানি যে বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস এবং চীনের ডেপুটি প্রধানমন্ত্রী লিউ হির মধ্যে, নতুন প্রস্থের আলোচনা এটি। দুদেশের মধ্যে যে বাণিজ্য বিরোধ ধিকি ধিকি করে চারিয়ে উঠছে বলে অনেকে মনে করছেন তারই নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা হয়েছে, এবং এতে বেজিংও তার পক্ষের বাণিজ্য উদ্বৃত্ত কমিয়ে আনার ওয়াদা ব্যক্ত করেছে বলে আমরা শুনেছি। তো বেজিংয়ের দিয়াও ইউতাই অতিথিশালায় অনুষ্ঠিত আলোচনার সূচনা পর্বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস বলেছেন যে চীন কিনবে বা কিনতে পারে নির্দিষ্টভাবে আমেরিকার এমন সব রফতানি পণ্য নিয়ে আলোচনা হয়েছে দুতরফে, অথচ আজকের এই আলোচনার পর যৌথ কোনো ইশতেহার প্রকাশিত হয়নি, হলো না কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে, এবং কোনো পক্ষই এ ব্যাপারে কিছু বলেনি, মুখ খোলেনি। আপনার কি মনে হয় প্রফেসর আহসান হাবিব?
মনে হচ্ছে তারা ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে, তারা দুই পক্ষে বুঝতে পারছে যে যেরকম আশা করেছিল সেরকম একটা সমাধান হয়নি। বিশেষ করে চায়না বলেছে তো যে আমরা আলোচনা করব অন দ্য বেসিস অফ একটা ইসের জন্য, আমরা সমঝোতার ভিত্তিতে, ট্রেড যুদ্ধের জন্য না, মীমাংসার জন্য করব। তারা এটা মনে করছে আলোচনা হচ্ছে কাইন্ড অফ উইথ যুদ্ধ, ট্রেড যুদ্ধ ব্যাকগ্রাউন্ডে রেখে। এদিকে আমেরিকার উপরও চাপ আছে, বিকজ যেহেতু আমেরিকা তার ওয়েস্টার্ন এলাই ইউরোপ এবং ক্যানাডার উপর স্টিল ডিউটি দিয়েছে, তারা এটা পছন্দ করছে না, এবং তারা চায় যে আমেরিকা চায়নার উপর একটু কঠোর হোক, বিকজ চাইনিজ টেকনোলজিকে আমেরিকা ওয়েস্টার্ন এলাই বেশি পছন্দ করছে না। সো ট্রাম্প এখন একটু উইক আছে, বিকজ ক্যানাডা এবং ইউরোপ তাকে অত সাপোর্ট দেবে না, বিকজ তারা আবার আমেরিকার প্রতি অসন্তুষ্ট। সব মিলে ব্যাপারটা একটু ঘোলাঝোলে আছে, এখন কোন দিকে সেটেল করবে পরিষ্কার হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এর আগে গোড়াতে বলা হয়েছিল যে চীনের রফতানি করা, যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় ১৫,০০০ কোটি ডলারের পণ্য সামগ্রীর ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হবে। হোয়াইট হাউস এই গেল সপ্তাহে আবার নতুন করে হুমকির পুনরাবৃত্তি করেছে এবং বলেছে যে চীনের ৫,০০০ কোটি ডলারের প্রযুক্তি সংশ্লিষ্ট সামগ্রীর ওপর শুল্ক বাড়ানো হতে পারে। ইয়োর টেক অন দিস।
এটা বেশি জোর দিচ্ছে, এই যে ৫,০০০ কোটি টাকা বললেন, এটা মেইন টার্গেট হচ্ছে ওদের জিটিই কোম্পানি, যেগুলো চাইনিজ গভর্নমেন্ট স্পন্সর্ড একটা টেকনোলজিক্যাল কোম্পানি, যারা সেলফোন বানায়, ওয়ারলেস ইকুইপমেন্টস বানায়, এবং সারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর মার্কেট, আমেরিকাতে তো একটা বিরাট কোম্পানি। এখন এটা বলা হচ্ছে যে চায়না চেষ্টা করছে এই কোম্পানিকে আরো স্ট্রং করে, এর সঙ্গে চাইনিজ ইকোনমিকে আরো স্ট্রং করে। ওরা বলে মেড ইন চায়না 2025, 2025 সালের মধ্যে তারা একটা বিরাট ফলতিতে পরিণত হতে চাচ্ছে। এবং আমেরিকার প্রতিবেদন হচ্ছে যে তোমাদের জিডি যেটা গ্রো করছে সেটা আমেরিকার মাইক্রোচিপস নিয়ে এবং আমেরিকার টেকনোলজি চুরি করে, এবং তারা এটা বন্ধ করতে চায়, এই জন্য তারা ওকে চাপের কাছে চেষ্টা করছে। এই ব্যাপারেই আমাদের এখন
অনেকে মনে করছেন যে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে যে সামিট হওয়ার কথা আগামী, প্রথমে তো হওয়ার কথা ছিল, মাঝখানে হবে না বলে বলা হয়েছিল, এখন আবার বলা হচ্ছে যে 12 তারিখে এই সামিট হতে পারে, এবং এই সামিটের মূল লক্ষ্যই হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উত্তর কোরিয়াকে বলা যে তোমাদের পারমাণবিক প্রযুক্তি, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এবং এটার ব্যাপারে চীন একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে ভূমিকা পালন করছে বলে অনেকে মনে করেন, এবং আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থনীতির নিরিখে সব কিছুই স্থিরীকৃত হয় এই অর্থনীতির মাপকাঠিতে, এবং তাতে করে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক এবং ভবিষ্যৎ রফা কী হবে না হবে সে ব্যাপারে অর্থনীতি বাণিজ্য স্বভাবতই কাজ করে, এবং চীনেরও একটা ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। এবং এই বিষয়টি নিয়ে আগামী বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তো এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে প্রফেসর আহসান হাবিব, আপনাকে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন জি বুধবার আমরা আবার আপনার সঙ্গে মাঝখানে কথা বলে নেব। তো দর্শক শ্রোতাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ, বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়াদি এবং শুল্ক বৃদ্ধি, এবং তার উপরে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সম্পর্ক কি প্রভাব পড়তে পারে, এসে সব নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই, এখন আমরা প্রসঙ্গান্তরে যাচ্ছি, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা বলবো। এখন আমরা সংবিধান অনুযায়ী আইনের ঊর্ধ্বে কেউই নন, বিচার সবার জন্য সমান, কিন্তু যদি অভিযোগ ওঠে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে, গণতন্ত্রের ভূমি খ্যাত এই যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে বিগত কয়েক প্রেসিডেন্টের ক্ষেত্রেও। তার সমাধান আইনের পথ ধরে কিভাবে অগ্রসর হয়, তদন্তকারী কর্মকর্তা কতটুকু ক্ষমতা পান, কি পদ্ধতি অনুসরণ করেন, অভিযোগ তদন্তের বিশেষ এই প্রক্রিয়া নিয়ে শাহাদাত হোসেন সবুজ কথা বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদের সঙ্গে। ডক্টর নিনা আহমেদের সঙ্গে
বিশেষ কৌশলী রবার্ট মুলার যে তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে, সেই প্রক্রিয়া কিভাবে এগুচ্ছে এবং এর পরিণতি আইন কাঠামোর মধ্য দিয়ে সম্ভাব্য কি পরিণতির দিকে পৌঁছতে পারে, এ নিয়ে সত্যিকার অর্থেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে রাজনীতি সচেতন মানুষের মধ্যে। যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতির সাথে যুক্ত ডক্টর নিনা আহমেদ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি, রবার্ট মুলারের তদন্ত কার্যক্রম ও এর ভবিষ্যৎ নিয়ে একেবারেই সরলীকরণ আলোচনা শ্রোতাদের জন্য। তবে সবার আগে, বিস্তারিত বিষয়টিতে যাবার আগে, ডক্টর নিনা আহমেদ, আপনার কাছে খুবই সাধারণ প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি আইনের ঊর্ধ্বে?
আমার মতে না, কিন্তু এখন সেটা বিশ্লেষণ করা হচ্ছে, প্রেসিডেন্টকে কি ইন্ডাইট করা যায় নাকি। কারেন্ট প্রেসিডেন্টের যারা লয়ার তারা বলছে যে না, তাকে ইন্ডাইট করা যায় না। যদি রবার্ট মুলার সেই ইন্ডাইটমেন্ট ইস্যু করে, সেটা কি ভ্যালিড হবে নাকি আমরা, কিন্তু আমার মতে নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। এই দেশের এটাই একটা মানে স্ট্যান্ডার্ড, একটা আমরা বিলিভ করি যে সবাই যেন সমানভাবে ইন দ্য আইজ অফ ল উই আর ট্রিটেড দ্য সেম ওয়ে।
যুক্তরাষ্ট্রের সংবিধানে এই বিষয়ে কি স্পষ্ট কোনো রূপরেখা রয়েছে যে প্রেসিডেন্ট যদি কোনো অপরাধ করেন, আইন ভঙ্গ করেন, তাহলে কিভাবে তাকে বিচারের মুখোমুখি করা হবে?
এক একজন এক একটা মতামত নিয়ে দেখছে সেই আমাদের আইন কানুনকে, তো সেটা আমার মনে হচ্ছে সামনের কিছুদিনের মধ্যে সরাহা হবে। কিন্তু এই ওটা ছাড়া ইন্ডাইটমেন্ট ছাড়া রবার্ট মুলার যদি ইন্ডাইটমেন্ট ইস্যু করে সেটা হলো এক ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো কংগ্রেস আছে, কংগ্রেস ক্যান অ্যাকচুয়ালি মুভ টু ইম্পিচ আ প্রেসিডেন্ট, সেটা আমাদের আগে এটা হয়েছে এই এই দেশে নিক্সনের সময়।
সেই সময় বিশেষ কৌশলই হিসেবে কাজ করেছিলেন লিওন জেরোস্কি, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি।
হ্যাঁ, সো রিচার্ড নিক্সনের সময় উনি কিন্তু এই সব হওয়ার আগেই উনি রিজাইন করে দিয়েছিলেন। আর সেকেন্ড টাইম যেটা হয়েছিল ফর আ ভেরি ডিফারেন্ট রিজন ওয়াজ প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়, ও উনি কিন্তু উইথস্টুড দ্যাট ইমপিচমেন্ট, সেটা ফ্লোরে এসেছিল কিন্তু দে ওয়ার নট এবল টু মেক ইট স্টিক এগেইনস্ট হিম। সো প্রেসিডেন্ট ইজ নট অ্যাবাভ দ্য ল, ডেফিনেটলি নট অ্যাবাভ হিজ ওন পিয়ার্স, মানে আমাদের কংগ্রেস অ্যান্ড সেনেট তাকে রেসপন্সিবল ধরা, দেয়ার ওয়েজ টু ডু দ্যাট। প্রবলেম হচ্ছে যে আমাদের এখন এত ডিভাইসিভ কংগ্রেস অ্যান্ড সেনেট, যে এবং সেটা হচ্ছে রিপাবলিকান কন্ট্রোলে, ওরা কি সব প্রুফ পেলেও ওরা কি সেটা করবে নাকি, দ্যাট উড বি দ্য রাইট থিং টু ডু, ওরা কি সেই সঠিক জিনিসটা করবে নাকি সন্দেহজনক। ওই ইনভেস্টিগেশনের ফাইন্ডিং চলি যদি মানুষের সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায়, তখন ওরা দে উইল হ্যাভ টু ডু সামথিং।
তার মানে হচ্ছে প্রেসিডেন্ট যদি কোনো অপরাধ করেন তাহলে যেভাবে যাওয়া যায় সেটা হচ্ছে ইমপিচমেন্ট। কিন্তু রবার্ট মুলার যদি তার তদন্তে এমন কোনো কিছু পান, তিনি মনে করেন যেটা প্রেসিডেন্টকে ইন্ডাইট করা, অভিযুক্ত করা যাবে, তাহলে কিন্তু তিনি সরাসরি সেটা কংগ্রেসে দিতে পারেন না, সেটা যেতে হবে জাস্টিস ডিপার্টমেন্টের মধ্য দিয়ে, তাই তো?
হ্যাঁ, জাস্টিস ডিপার্টমেন্টের থ্রু দিয়ে যেতে হবে।
এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ইতিমধ্যেই কিন্তু তিনি যে তদন্ত রবার্ট মুলারের সেখান থেকে নিজেকে রিকিউজ করেছেন, তার মানে হচ্ছে নিজেকে সরিয়ে নিয়েছেন, বলেছেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। সেক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টাইন হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যার মধ্য দিয়ে রবার্ট মুলারের অভিযোগ যিনি তদন্ত করছেন সেটা তার মধ্য দিয়েই কংগ্রেসে যেতে হবে।
ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবং উনি কিন্তু অলরেডি বলেছেন যে সিটিং প্রেসিডেন্টকে ইন্ডাইট করা যাবে না, উনি কিন্তু ওটা বলেছেন। সো দ্যাটস ওয়াই আমার মতে এখন এটা আর কি কংগ্রেসের হাতে যেতে হবে যে ওনারা এই ইনফরমেশনটা নিয়ে কি করবেন। শুনেন, আমাদের মানে যেই মানে সিস্টেম এখানে, যখন সাধারণ মানুষ জানবে আফটার দ্য হোল ইনভেস্টিগেশন ইজ ডান যে এটা রিপাবলিকান ডেমোক্রেটিক ব্যাপার না, এটা হচ্ছে যে একটা সাংঘাতিক ইস্যু অফ হ্যাভিং ফরেন গভর্নমেন্ট মেডল ইন ইয়োর ইলেকশনস, দ্যাট ইজ আ বিগ ডিল। সেই জিনিসটা যদি এখন মানুষরা ভালো করে বুঝে যে সেটা করা হয়েছিল, এবং যদি কোনো কলুশন এস্টাবলিশ করতে পারে বিটুইন দ্য ট্রাম্প ক্যাম্পেইন অ্যান্ড বিটুইন মিস্টার ট্রাম্প অ্যান্ড দ্যাট কাইন্ড অফ মেডলিং, তখন কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইভেন রিপাবলিকানরা থামবে, ওরা হয়তো ইম্পিচমেন্ট ড্রাইভটা সাপোর্ট করবে, কারণ তখন কোনো ইউ ক্যানট প্লে উইথ দ্য ফ্যাক্টস ফ্যাক্টগুলা। সেই জন্য রবার্ট মুলারের পুরো ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করা দরকার, টু মেক শিওর যে ঠিক করে সব ফ্যাক্টগুলা ঠিকভাবে বসানো হয়েছে এবং টাইম লাইনগুলো ঠিক করে করা হয়েছে, সেই জন্য এটাকে কমপ্লিশনে আনা উচিত।
আচ্ছা, তাহলে রবার্ট মুলার তদন্ত কাজে যদি কোনো প্রমাণ না পান তাহলে হয়তো সেটা সেখানেই শেষ হয়ে যাচ্ছে, আর তিনি যদি কোনো প্রমাণ পান তাহলে পথ হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টাইনের মধ্য দিয়ে এটা কংগ্রেসে যাওয়া। কিন্তু কংগ্রেসে গেলেই শুধু হবে না, সেখানে আপনি যেমনটি উল্লেখ করলেন কংগ্রেসে যাবার পর সেখানে দেখতে হবে যে হাউসে রিপাবলিকানদের সংখ্যাধিক্য অনেক বেশি, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই খুব সহজে এই বিষয়টি নিয়ে ইমপিচমেন্টের দিকে যেতে চাইবে না। কিন্তু মধ্যবর্তী নির্বাচন সামনে রয়েছে, আপনি কি মনে করেন এই মধ্যবর্তী নির্বাচন কি এই তদন্ত কাজে কিভাবে কতটুকু প্রভাব ফেলতে পারে?
এটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের মিড টার্ম ইলেকশন, আপনি যেটা বললেন। আমাদের এখন তো মোটামুটি সব জায়গায় প্রাইমারি চলছে, অ্যান্ড নভেম্বর মাসে 6 তারিখে অ্যাকচুয়াল জেনারেল ইলেকশনটা হবে, তখন কিন্তু উইল বি দ্য রাইট টাইম এই কনভারসেশন আবার হওয়ার জন্য। যদি ডেমোক্র্যাটরা কন্ট্রোল দ্য কংগ্রেস তাহলে ইমপিচমেন্ট ইজ এ মাচ মোর লাইকলি আউটকাম।
এবং এই ইমপিচমেন্ট যদি হতে হয় সেক্ষেত্রে আমরা ধরে নিলাম হাউসে ডেমোক্রেটদের সংখ্যাধিক্য বৃদ্ধি পেল, কিন্তু দুই তৃতীয়াংশ ভোট সেখানে লাগবে, তাই তো, ইমপিচমেন্ট করবার জন্য।
তখন কিন্তু আরেকটা ব্যাপার, ইনভেস্টিগেশনটা কি জিনিসগুলি দেখাচ্ছে, দ্যাট উইল বি ওয়ান পার্ট, টু পার্ট উইল বি কংগ্রেসে কে কন্ট্রোল করছে, এন্ড থার্ড পার্ট উইল বি যে রিপাবলিকানরা যদি মাইনরিটি চলে যায় তখন ওরা যদি দ্য প্রুফ ইজ সো ওভারওয়েলমিং তখন ওরা কিন্তু চাবে না এই এই নাম্বার 45 এর জন্য তারা ডুববে, তখন কিন্তু আই থিঙ্ক ইউ উইল সি সাম চেঞ্জেস।
এই তদন্ত প্রক্রিয়ার আইনগত দিকটি বুঝবার জন্যই কেবল বলছি, ধরে নিলাম রবার্ট মুলারের তদন্তে এমন কিছু পাওয়া গেল যেটা সত্যি ভীষণ অপরাধ মূলক একটি কাজ এবং সেটি ইমপিচমেন্টের দিকে গেল, কিন্তু সেই ইমপিচমেন্টের দিকে তখন কি বিষয়টি এরকম হয়ে যাবে না যে অপরাধের দিকের চেয়ে রাজনৈতিক বিষয়টি নিয়েই যুক্তরাষ্ট্রের জনগণ এবং রাজনীতিবিদরা দ্বিধাবিভক্ত হয়ে পড়বে অনেক বেশি? আপনি কি মনে করেন?
আসলে হ্যাঁ, আমার মনে হয় এখন যদি মানুষ ঠিক করে বুঝে ব্যাপারটা, আই ডোন্ট থিঙ্ক দ্যাট এখানে এই পার্টিজান জিনিসটা উইল ড্রাইভ ইট সো মাচ। কারণ রিচার্ড নিক্সনকে যখন ওরা নিজেই বুঝে গেলেন যে ওনার এখানে সুবিধা হবে না, উনি নিজেই রিজাইন দিয়ে দিলেন, তখন মানুষ কিন্তু ভালো করেই বুঝতে পারলো কি হলো। সো আই থিঙ্ক আই হ্যাভ মোর ফেথ ইন দ্য আমেরিকান পাবলিক যে ইফ দে আর গিভেন গুড ইনফরমেশন অ্যান্ড দে ইনফর্ম দেমসেলভস about the data, তখন আই থিঙ্ক দে উইল ইট উইল নট বিকাম যে এই দুই দলের মধ্যে ঝগড়া, ইট উইল বি অ্যাবাউট দ্য ফ্যাক্টস। উই হ্যাভ টু সি কি হয় এই এটাকে, এই ইনভেস্টিগেশনটাকে শুড বি অ্যালাউড টু কাম টু আ কমপ্লিশন উইদাউট ইন্টারাপশন অ্যান্ড উইদাউট আদার পিপল মেকিং পলিটিক্যাল মুভস অন ইট।
ডক্টর নিনা আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবং এই বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি এবং তার সম্ভাব্য প্রতিক্রিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যেকার আসন্ন আলোচনা শীর্ষ সংলাপ নিয়ে। তো অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে বিশ্বকে নিরাপদ রাখবার এবং উন্নত চিকিৎসা সেবার মাধ্যমে দুস্থদের সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছেন। ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের রিপোর্টের বঙ্গানুবাদ, ভাবানুবাদ আপনাদের শোনাচ্ছেন সঞ্জনা ফেরোজ এবং তহিদুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 70তম জন্মবার্ষিকীতে নজিরবিহীন উপস্থিতি ছিল। WHO-র প্রধান টেড্রোস অ্যাডহানম ঘেব্রেসিয়াসের প্রতিনিধিদের তাদের কাজের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে একটি উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি পূর্বের WHO প্রধান মার্গারেট চ্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চ্যানের নেতৃত্বেই সংস্কার কাজ শুরু হয়, যার কারণে WHO এখন তৎক্ষণাৎ জরুরি অবস্থা মোকাবেলা করতে সক্ষম। তিনি আরও বলেন, কঙ্গোতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে ইবোলার প্রাদুর্ভাব বন্ধ করতে চেষ্টা করছে। টেড্রোস অ্যাডহানম ঘেব্রেসিয়াসেস বলেন,
ইটস কনসার্নিং দ্যাট উই নাও হ্যাভ কেসেস অফ ইবোলা ইন অ্যান আরবান সেন্টার, but we're much better placed to deal with this outbreak than we were in 2014. I am pleased to say that vaccination is starting as we speak today. Let me assure you that I am personally committed to ensuring that we do everything we can to stop this outbreak as soon as
এটা খুবই চিন্তার বিষয় যে ইবোলার সংক্রমণ এখন শহরে দেখা যাচ্ছে, তবে আশার আলো এই যে 2014 সালের তুলনায় আমরা এখন ভালো মোকাবেলা করতে পারছি। আমি আনন্দিত আপনাদের জানাতে পেরে যে ইবোলার টিকা পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আমি ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞা করেছি অতি সত্বর ইবোলার প্রাদুর্ভাব বন্ধ করতে যা যা করণীয় তাই করব।
টেড্রোস জানিয়েছেন, এই পর্যন্ত 47টি দেশ এবং অঞ্চলের মধ্যে 50টি জরুরি ইবোলার রোগীকে WHO চিকিৎসা সেবা প্রদান করেছে। তিনি পরামর্শ দিয়েছেন ভবিষ্যতে ইবোলার প্রাদুর্ভাব প্রতিরোধ করতে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী এবং উন্নত করা প্রয়োজন। ইতিমধ্যে WHO সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কলেরা থেকে মৃত্যুবরণ 90% কমিয়ে আনা সম্ভব হয়েছে নানাবিধ পদক্ষেপ গ্রহণের সুবাদে। টেড্রোস জানিয়েছেন,
We established a high-level commission on non-communicable diseases to stop the premature and preventable deaths of millions of people. It's why we established an initiative on climate change and health in small island developing states. It's why we're working on an aggressive new initiative to jumpstart progress against malaria, an entirely treatable disease that still kills 500,000 people every single year.
সংক্রামক নয় এমন রোগে লাখ লাখ মানুষের অকাল এবং প্রতিরোধযোগ্য মৃত্যু ঠেকাতে আমরা উচ্চতর কমিশন গঠন করেছি। দ্বীপ উন্নয়নশীল রাজ্যগুলোতে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি। এই কারণেই আমরা ম্যালেরিয়া নিয়ে কাজ করছি। বছরে ম্যালেরিয়ায় 250,000 মানুষ মারা যাচ্ছে, অথচ ম্যালেরিয়া এমন একটি রোগ যা সম্পূর্ণ সারানো সম্ভব।
টেড্রোস বলেছেন,
You endorsed our 5-year strategic plan on polio transition to strengthen country health systems that could be affected by the scaling down of the global polio eradication initiative. You passed resolutions on tuberculosis and
আপনারা আমাদের 5 বছর মেয়াদী পোলিও সংক্রমণ প্রতিরোধ পরিকল্পনা অনুমোদন করেছেন, যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আপনারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে রাজি হয়েছেন।
WHO স্বাস্থ্যকেন্দ্রিক 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে। টেড্রোস বলেছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে পুরো বিশ্বের মানুষের জন্য ধনী গরিব নির্বিশেষে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা। প্রতিনিধিদের প্রতি উন্নত চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান টেড্রোস।
বিজ্ঞান সংশ্লিষ্ট আরেকটি প্রতিবেদন রয়েছে এখন। গবেষণায় দেখা গিয়েছে যে বাতাসের মধ্যে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড গম, ভুট্টা, ধান, মাঠে চাষ করা কড়াইশুঁটি, ডাল, সয়াবিন ইত্যাদি খাদ্যশস্যের গুণগত মান অর্থাৎ পুষ্টি অনেকখানি কমিয়ে দেয়। গ্রহ উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাবে খাবারের পুষ্টি কিভাবে কমে যেতে পারে, এটাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা স্টিভ বারাগোনার রিপোর্টের ভাষান্তর আপনাদের শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলিতে উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের মাত্রা ঊর্ধ্বগামী হওয়ার ফলে খাদ্যদ্রব্যের গুণগত মান অনেকটাই কমে গেছে। অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে বর্তমান শতকের শেষে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকের থেকে অনেকটাই কম হবে এই সব খাবারের মধ্যে থাকা ভিটামিন, মিনারেল অর্থাৎ খনিজ পদার্থ এবং প্রোটিনের মাত্রা। এই প্রতিবেদনের লেখক আরও বলেছেন যে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলির উপর, কেননা এসব দেশের গরিব জনসংখ্যা অনেকটাই ভাতের উপর তাদের পুষ্টির জন্য নির্ভর করেন এবং তাদের খাদ্য তালিকাতে বৈচিত্র্য খুবই কম লক্ষ্য করা যায়। বিজ্ঞানীরা চীন এবং জাপানে 18টি বিভিন্ন ধরনের ধান উৎপাদন করার পরিকল্পনা নিয়েছেন এবং ভবিষ্যতে আবহাওয়ার পরিবেশকে অনুকরণ করতে কৃত্রিম উপায়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই সব ধানের চারার উপর মিশিয়ে দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এইভাবে উৎপাদিত ধানে 4 রকমের ভিটামিন বি এর সংখ্যা 13-30% মতো কম মাত্রায় বর্তমান ছিল। এছাড়াও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ধানের তুলনায় এই কৃত্রিম উপায়ে উৎপাদিত ধানে প্রোটিনের মাত্রা ছিল 10% কম, লোহা 8% এবং জিঙ্কের পরিমাণ ছিল 5% কম। অপরদিকে কিন্তু এই চালে ভিটামিন ই এর মাত্রা 13% বেড়ে গিয়েছিল। এই সমীক্ষাটির সহলেখক ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী কাজুহিকো কোবায়াশি। তিনি বলেন যে
This result has a negative implication, especially for the nutrition of the poor population.
এই সমীক্ষার ফলাফলের নেতিবাচক দিকটি হলো এই যে উন্নয়নশীল গরিব দেশগুলিতে জনসাধারণ তাদের শারীরিক পুষ্টির জন্য ভাতের উপরে অনেকটাই নির্ভর করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অর্থাৎ ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ এবং লাওসে প্রায় 60 কোটি মানুষ এবং অন্যান্য জাতিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই সমীক্ষায়। এই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে অত্যন্ত বেশি তাপমাত্রা এবং আবহাওয়ার চরম সীমা খাদ্যদ্রব্যের উৎপাদন অনেকাংশে কমিয়ে দেবে, বিশেষ করে ট্রপিক্স এলাকায়, যেখানে বিজ্ঞানীরা দেখছেন যে অতিমাত্রায় উৎপাদিত অর্থাৎ ঊর্ধ্বগামী গ্যাসের নির্গমন খাবারের গুণগত মানও অনেকটা কমিয়ে দিচ্ছে। পূর্বে যে ধরনের সমীক্ষা চালানো হয়েছে তাতে আরও প্রমাণিত হয়েছে যে বাতাসে বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতি গম, ভুট্টা, কড়াইশুঁটি এবং সয়াবিনে প্রোটিন এবং খনিজ পদার্থের পরিমাণ খুব কমিয়ে দিয়েছে এবং যার ফলে কোটি কোটি মানুষের এটি অপুষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব যে কী ধরনের আশ্চর্যজনক এবং বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দিতে পারে এটি হল তারই একটি উদাহরণ, বলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্যাম মায়ার্স। তিনি বলেন যে
If you and I sat down 15 years ago and thought about, I wonder how dumping
আমি আর আপনি যদি 15 বছর আগে এক আলোচনায় বসে চিন্তা করতাম, আমরা যদি আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রা বাড়িয়ে দিতাম তাহলে সেটা আমাদের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করত। তিনি আরও বলেন যে আমাদের জন্য আরও অনেক বিষয় অপেক্ষা করে আছে। পৃথিবীব্যাপী দূষণ, জীববৈচিত্র্যের হানি, অরণ্য বিনাশ অর্থাৎ সমস্ত জঙ্গল কেটে ফেলা এবং মানুষের অন্যান্য কার্যকলাপ আমাদের আরও অনেক অজানা এবং অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন। তিনি আরও বলেন যে
You can't fundamentally disrupt all the natural systems that we have adapted to over, you know, millions of years of evolution.
বছরের পর বছর ধরে আমাদের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মগুলিরই অনেক পরিবর্তন হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক যে এর প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর যথেষ্ট পরিমাণে পড়বে। এই সমীক্ষা থেকে অবশ্য এটা প্রমাণিত হয়েছে যে আবহাওয়ার প্রভাবে খাবারের গুণগত মানকে রক্ষা করার উপায়ও অবশ্যই রয়েছে। বিভিন্ন ধরনের ধানের উৎপাদন এবং তার গুণগত পুষ্টির মান অনেকটাই নির্ভর করে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রার উপর। সুতরাং এই সমীক্ষার লেখকরা বলছেন যে বিজ্ঞানীরা এমন ধরনের ধান উৎপাদনের চেষ্টা করতে পারেন যেগুলিতে খাবারের গুণগত মান অর্থাৎ পুষ্টির উপরে গ্রিনহাউস গ্যাস অতটা প্রভাব ফেলতে পারবে না।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
পেন্টাগনের সূত্র মোতাবেক চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগর অঞ্চলে অ্যান্টি শিপ মিসাইল, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামার্স মোতায়েন করেছে। দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলটির মালিকানা দাবি করেছে মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম এবং স্বয়ং চীনও। এছাড়াও চীন জানিয়েছে যে বিতর্কিত এই দ্বীপটিতে তাদের বোমারু বিমান অবতরণ করেছে। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেরিন লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টোফার লোগান এক বিবৃতিতে জানান যে চীন যে বিতর্কিত এই দ্বীপাঞ্চলে অ্যান্টি শিপ মিসাইলস এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল মোতায়েন সহ অব্যাহতভাবে সামরিকীকরণে নিয়োজিত আছে যুক্তরাষ্ট্রের কাছে তার অকাট্য প্রমাণ রয়েছে। তিনি বলেন চীন জানিয়েছে যে এই দ্বীপাঞ্চলে তাদের এই নির্মাণ কর্মসূচি সাগরে নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ চলাচল, তল্লাশি বা অনুসন্ধান, মৎস্য শিকারের নিরাপত্তা এবং অন্যান্য অসামরিক কর্মকাণ্ডের নিমিত্ত নেওয়া হয়েছে। সামরিক অস্ত্রায়ন শুধুমাত্র সামরিক ব্যবহারের জন্যই। মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লোগান বলেন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের এই অব্যাহত সামরিক অস্ত্র মোতায়েন এই অঞ্চলে শুধু উত্তেজনা বাড়াবে এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলবে। অব্যাহত সামরিকীকরণের পাল্টা ব্যবস্থা হিসেবে পিএলএ বা পিপলস লিবারেশন আর্মিকে রিম অব দ্য প্যাসিফিক বা রিমপ্যাক মহড়া থেকে বাদ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস থেকে মে মাসের গোড়াতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দক্ষিণ চীন সাগরে চীনের সমরাস্ত্রায়ন অব্যাহত থাকলে এর পরিণাম তাদের ভোগ করতে হবে। বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক নৌমহড়া রিমপ্যাক প্রতিবছর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড কর্তৃক আয়োজিত হয়ে থাকে। নৌবাহিনী কর্তৃক বর্ণিত এর লক্ষ্য হচ্ছে বিশ্বের সমুদ্রপথে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সমবায় সম্পর্কের লালন পালন ও তা বজায় রাখা। 2014 এবং 2016 সালে চীন রিমপ্যাক নৌমহড়ায় অংশগ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্র সরকার অবাধ মুক্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই অঞ্চলের নৌ চলাচলে স্বাধীনতা নিশ্চিত থাকতে পারে। বিতর্কিত এই দ্বীপাঞ্চলে চীনের অব্যাহত সামরিকীকরণ উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে। লেফটেন্যান্ট কর্নেল লোগান বলেন, বিতর্কিত এলাকা থেকে অবিলম্বে সামরিক সরঞ্জাম এবং ব্যবস্থাদি সরিয়ে নিতে এবং সামরিকীকরণ বাতিল করতে চীনের প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, আমরা মনে করি প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে বিতর্কিত এই দ্বীপটিকে সমরাষ্ট্রে সজ্জিত করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাম্প্রতিককালের অস্ত্র মোতায়েন এবং অব্যাহত সামরিকীকরণ করে তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শুরু হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন সংবাদ, উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে খেলার খবরে রয়েছে ফুটবল, ক্রিকেট এবং টেনিসের খবর। টেনিস প্রথমেই প্যারিস ওপেনের টেনিসের একটি খবর, সেটি হচ্ছে জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে ভার্ডাস্কোর সাথে এই মুহূর্তে খেলছেন এবং তিনি একটি সেট এগিয়ে আছেন। দেখা যাক এই খেলায় শেষ পর্যন্ত তিনি জয়ী হন কিনা। এটা চতুর্থ রাউন্ডের খেলা চলছে এবং ফাইনাল 16 এর খেলা এখন চলছে। নাদাল ইতিমধ্যেই তার নিজের খেলায় জয়ী হয়ে গেছেন এবং মাগারুজা খেলেছেন তার নিজ খেলায় হালেপ এবং মাগারুজা দুজনেই জয়ী হয়েছেন। ভিটোভা প্যারিস ওপেন থেকে বাদ পড়ে গেছেন ইতিমধ্যেই। দেখা যাক শেষ পর্যন্ত প্যারিস ওপেনে 11 বারের মতো নাদাল তার শিরোপা জয় করতে পারেন কিনা। ওদিকে ফুটবলে বিশ্বকাপ এগিয়ে আসছে। বিশ্বকাপ এগিয়ে আসার সাথে সাথে ওয়ার্ম আপ ম্যাচগুলো হচ্ছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো হচ্ছে। তার মধ্যে বড় খবর হচ্ছে ব্রাজিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 2-0 গোলে জয়ী হলো কিছুক্ষণ আগে এবং নেইমার যথারীতি 10 নম্বর জার্সি পরিহিত নেইমার গোল করলেন, চমৎকার একটি গোল এবং ব্রাজিল ক্রোয়েশিয়াকে 2-0 গোলে পরাজিত করলো। অন্য একটি খেলায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকো 1-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে, এল সালভাদোর 1-0 গোলে হন্ডুরাসকে পরাজিত করেছে আর জার্মানি পরাজিত হয়েছে অপ্রত্যাশিতভাবে অস্ট্রিয়ার কাছে। এবারে একটু ক্রিকেটের দিকে নজর দিতে চাই। বাংলাদেশ এবং আফগানিস্তান খেলছে টি-20 দেরাদুনের মাঠে। কিছুদিন আগেই মাত্র আফগানিস্তান তাদের টেস্ট অভিষেক করলো ভারতে এবং আফগানিস্তান বাংলাদেশের এই টি-20 সেইটা বর্তমানে আফগানিস্তান 167 রান করে 8 উইকেটে 20 ওভারে তাদের ব্যাটিং শেষ করেছে আর বাংলাদেশ এখন পর্যন্ত 2 উইকেটে 37 রান 5 ওভার 2 বল খেলা হয়ে গেছে। 20 ওভারের খেলা, 131 রান প্রয়োজন, হাতে রয়েছে 8টি উইকেট। আমার সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালাম আলাইকুম। ধন্যবাদ।
ওয়ালাইকুম সালাম। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দেখা গেল শাহজাদ উদ্বোধনী ব্যাটসম্যান 40 রান করলেন 37 বলে 5টি বাউন্ডারি, উসমান গানি 26 রান করলেন, এরপরে আজগার স্ট্যানিকসাই 25 রান করলেন, 36 রান করলেন সলিমুল্লাহ শেনওয়ারি এবং 24 রান করলেন শফিকুল্লাহ। বোলারদের মধ্যে মাহমুদুল্লাহ 2টি উইকেট নিয়েছেন, আবুল হাসান 2টি উইকেট নিয়েছেন, আবু জায়েদ 1টি উইকেট নিয়েছেন, রুবেল 1টি এবং শাকিব 1টি উইকেট নিয়েছেন। বাংলাদেশ মাঠে নেমে শুরুতেই চাপের মুখে পড়ল। তামিম ইকবাল প্রথমেই LBW হয়ে গেলেন মুজিবুর রহমানের বলে। লিটন দাস অপরাজিত আছেন 22 রানে আর শাকিব 15 রানে আউট হয়ে গেছেন। 15 বল খেলেছেন, 15 রান করেছেন। মুশফিক খেলছেন অপরাজিত 5 রান নিয়ে। ইউসুফ রহমান, এখন পর্যন্ত বাংলাদেশের খেলা দেখে কি মনে হচ্ছে?
দেখেন, বাংলাদেশ এবং আফগানিস্তান আমি বলবো দুটি দল টি-20 লেভেলে স্ট্যান্ডার্ড একেবারে একরকম, দে আর অন দ্য সেম স্ট্যান্ডার্ড। কাজেই এটা সিরিজটার মধ্যে যে দল বেশি ক্ষুধার্ত থাকবে জেতার জন্য সে দল জিতবে। তো আফগানিস্তান দলটার ভেতরে যে প্যাশন আছে, ওদের যে বন্ডিং এবং ওদের যে পারফরমেন্স রিসেন্টলি আমরা দেখেছি, দে উইল হ্যাভ এ বেটার এজ আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ দল, আমাদের দল কিন্তু টি টোয়েন্টিতে খুব ভালো খেলে, সো দের ইজ নো রিজন ওয়াই উই শুড নট উইন দ্য সিরিজ। এটা ডিপেন্ড করবে যে আমরা হাউ হাংরি উই আর টু বিট দেম। তো ওভারঅল এই ম্যাচটা যদি বলেন, আমার মনে হয় এই ম্যাচটা আফগানিস্তানকে আমরা ধরে ফেলেছিলাম, তারপরে শেষের দিকে হাতছাড়া হয়ে যায়, ওই লাস্ট কিছু ওভারে অনেক বেশি রান করে ফেলেছিল, যার জন্য 165 না 66 রান করলো,
168
রান করেছে। তো এই 168 রান কিন্তু টি টোয়েন্টিতে কোনো একটা আহামরি যে স্কোর তা না। সো দেয়ারফর বাংলাদেশ দলটা যেটা ব্যাটিং করছে এখন, এরা যদি একটু প্ল্যান ভাবে উইকেট ধরে ব্যাট করতে পারে, তারপরে লাস্ট ফেজে ধরেন অ্যাসল্টটা করে, তাহলে আমাদের সম্ভাবনা আছে জেতার। কিন্তু ইট উইল ডিপেন্ড অন হাউ ওয়েল উই প্লে রাশিদ খান। রাশিদ খান ইজ দ্য ট্রাম্প কার্ড ফর আফগানিস্তান, সো উইল সি হোয়াট হ্যাপেন্স।
বাংলাদেশের প্রয়োজন আসলে 168 রান, আফগানিস্তান করেছে 167, এবং এখনো ব্যাট করতে নামেননি যারা, তাদের মধ্যে রয়েছেন মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, আশা করা হচ্ছে দুজন ব্যাটসম্যানের কাছ থেকে ভালো রান, মোসাদ্দেক হোসেন আছেন, রুবেল হোসেন, আবুল হাসান, নাজমুল ইসলাম এবং আবু জাহেদ। এই খেলায় আমরা জানি যে মুস্তাফিজ খেলতে পারছেন না, সৌম্য খেলতে পারছেন না, মেহেদি বাদ পড়েছেন, সৌম্য বাদ পড়েছেন, এই তিনজন খেলোয়াড়ের অনুপস্থিতিকে আপনি কিভাবে দেখছেন?
এখন বাদ যখন পড়েছেন সিলেক্টর, অবশ্যই তাদের একটা রিজন আছে, দে মে বি আউট অফ ফর্ম। ওভারঅল আমি সবসময় মনে করি দ্য বেস্ট সিলেক্টেড টিম ইজ প্লে, তো ইট উইল ডিপেন্ড আপনার মুশফিক, তারপরে রিয়াদ, এরা কিভাবে ব্যাটিং করে। এরা দুজনই এক্সপিরিয়েন্সড এবং বোথ আর দুজনেরই কিন্তু এক্সপ্লোসিভ ব্যাটিং পাওয়ার আছে, ওরা রান রেটটাকে এক্সেলারেট করতে পারে, স্ট্রাইক রেট খুব ভালো, আর সাব্বির ইজ অলসো এ গুড স্ট্রাইকিং প্লেয়ার। তো এর টি টোয়েন্টিতে আপনার হয় কি, দুটো প্লেয়ার তিনটা প্লেয়ার স্ট্রাইক করলে কিন্তু আপনি ম্যাচ জিতে যাবেন। সো আমি বলবো না দ্যাট বাংলাদেশ ইজ আউট অফ দ্য টিম।
অন্যদিকে আরেকটি টেস্ট ম্যাচ বেশ চমৎকার ভাবে পরিণতি পেল, সেটা হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ড হেডিংলির মাঠে। প্রথম টেস্টে পাকিস্তান লর্ডসের মাঠে ইংল্যান্ডকে পরাজিত করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং মনে হচ্ছিল যে পাকিস্তান বোধহয় এই সিরিজটা জিতে যাবে, কিন্তু দেখা গেল যে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দারুণভাবে ফিরে আসলো। ইংল্যান্ড প্রথম ইনিংসে দেখা গেল পাকিস্তানকে মাত্র 174 রানে অল আউট করে দিল, এবং তারপর প্রথম ইনিংসে ইংল্যান্ড করলো 363, এবং তারপর পাকিস্তান 134 রানে অল আউট হয়ে যাওয়াতে তারা শোচনীয়ভাবে পরাজিত হলো এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। এই টেস্ট ম্যাচ সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমি এই টেস্ট ম্যাচের আগে একটা কথা বলতে চাই এই পাকিস্তান টিমের ব্যাপারে। পাকিস্তান টিমটা কিন্তু একেবারে নিউ লুক, এবং আমি ওই লর্ডস টেস্ট ম্যাচের শুরু হওয়ার আগে আমি ওই পাকিস্তান টিমের যে কোচ নাকি আর্থার, ওর ইন্টারভিউ শুনছিলাম। ও বলেছে যে ও তিনটা জিনিস ফোকাস করে, অ্যান্ড হি হ্যাজ ফোকাসড অন দ্য টিম, ফিটনেস ইজ নাম্বার ওয়ান, রেসপেক্ট অ্যান্ড ফ্রিডম, এই হচ্ছে তার তিনটা জিনিস, এবং এই তিনটা জিনিস সে এই টিমের ভিতরে ইমপ্লিমেন্ট করেছে। ফিটনেস মানে ওর রুলটা খুব ক্লিয়ার, ইট ডাজেন্ট ম্যাটার তুমি কত বড় প্লেয়ার হও, ইফ ইউ নট ফিজিক্যালি ফিট ইউ ক্যানট প্লে, যার জন্য অনেক সিনিয়র প্লেয়ার নামি দামি প্লেয়ারকে সে বাদ দিয়ে দিয়েছে। ইউ উইল সি দিস টিম ইজ আ নিউ টিম, ইয়াং প্লেয়ার, যারা ফিজিক্যালি ফিট দে আর প্লেয়িং। এবং আপনি দেখেছেন পাকিস্তানের টিমের ফিল্ডিং কিন্তু অনেক ইম্প্রুভ করে গেছে, দে আর ভেরি শার্প, দে আর অ্যাজ গুড অ্যাজ এনি টিম ইন দ্য ওয়ার্ল্ড। রেসপেক্টও বলেছে দ্যাট দ্য প্লেয়ার্স লার্ন টু রেসপেক্ট ইচ আদার ইন দ্য ড্রেসিং রুম, এ খুব বড় জিনিস কিন্তু। আর থার্ড জিনিস বলেছে হি হ্যাজ অ্যালাউড দেম দ্য ফ্রিডম টু এক্সপ্রেস দেমসেলভস, এই তিনটা জিনিসের কম্বিনেশন সে খেলেছে। নাও ফার্স্ট টেস্ট ম্যাচ পাকিস্তান টিমের কিন্তু স্ট্রেংথ হচ্ছে বোলিং, ব্যাটিংটা কিন্তু অলওয়েজ ডাউটফুল, স্পেশালি বিকজ অফ দি অ্যাবসেন্স। হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ নিশ্চয়ই আমি শুনছি।
স্পেশালি বিকজ অফ দি অ্যাবসেন্স অফ টু মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার্স লাইক মিসবাহুল হক এন্ড ইউনুস খান। এই দুটো প্লেয়ারের বাদ দেওয়ার পরে পাকিস্তান টিমের ব্যাটিং এ প্রচন্ড প্রেশার। এই প্রেশার নিয়ে তারা ডিসিপ্লিন ফর্মে তারা ফার্স্ট টেস্টটা খেলেছে এন্ড দে আউটপ্লেড ইংল্যান্ড। নাও সেকেন্ড টেস্ট ম্যাচ, পাকিস্তান আমার মনে হয় সিরিজ জিতার একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি লস করেছে বাই উইনিং দ্য টস অ্যান্ড ইলেকটিং টু ব্যাট অন আ হেডিংলি পিচ, ক্লাউডি ওভারকাস্ট হিউমিড কন্ডিশন, যেখানে বল সাপের মতন মুভ করবে। এবং আমি জানি না তারা ব্যাটিং কেন চুজ করলো। আমি হলে তো ইট ডাজেন্ট ম্যাটার, আমার ব্যাটিং যখন উইক এবং বোলিং ইজ মাই স্ট্রেংথ, দেন নোয়িং ইংল্যান্ডস ব্যাটিং অন আ পিচ অ্যান্ড কন্ডিশন যেটা বল সুইং করবে, আমি তো আমার স্ট্রেংথ ইউটিলাইজ করবো, উইচ শুড হ্যাভ বিন বোলিং। এই যে আমি মনে করি এটা একটা মারাত্মক ভুল করেছে। যদি পাকিস্তান টিম যদি ফিল্ডিং প্রথমে করত এবং ওই কন্ডিশনে অ্যাটাক যা পাকিস্তান টিমের ছিল, ইংল্যান্ড উড হ্যাভ স্ট্রাগল্ড। এবং ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডকে যদি 150-200 মধ্যে অল আউট করতে পারতো, যেটা সম্ভাবনা ছিল, কারণ ইংল্যান্ড টিম খুব প্রেশারে ছিল। সো এই রেজাল্টটা পাকিস্তান টিমের ভুলের জন্য হয়েছে। ডেফিনেটলি ইংল্যান্ড প্লেড মাচ বেটার এই ম্যাচটা, এবং পাকিস্তানের এক উইকনেস এক্সপোজ হয়ে গেছে। সো একটা অপরচুনিটি আমি মনে করব হ্যাজ বিন লস্ট। তবে এই টিমটা কিন্তু সামথিং টু ওয়াচ আউট ফর। আমি মনে করি এই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপে উইল বি আ ফোর্স।
এই সিরিজে দুটো টেস্টে এক এক হয়ে গেল, সমতা চলে আসলো। প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন মোহাম্মদ আব্বাস এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জস বাটলার। মোহাম্মদ আব্বাস এবং জস বাটলার, এই দুজনের পারফরমেন্স সম্পর্কে সংক্ষেপে
দেখেন। মোহাম্মদ আব্বাস, ওরও আমি ইন্টারভিউ শুনেছিলাম। মোহাম্মদ আব্বাস কিন্তু মোহাম্মদ আসিফ বলে একটা প্লেয়ার ছিল, আপনার মনে আছে কিনা, পাকিস্তান টিমের ফাস্ট বোলার, যে ব্যান্ড হয়ে গেছে ফর ইলিগাল আপনার ওই ড্রাগস ড্রুগস এর জন্য, তারপরে ইলিগাল ব্যাটিং এর জন্য হি ওয়াজ ব্যান্ড। মোহাম্মদ আসিফ কিন্তু যখন ও ব্যান্ড হয়ে যায়, হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস ফাস্ট বোলার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। ওর স্পিড ছিল না ওরকম 80-90 মাইলস পার আওয়ার স্পিড ছিল না, কিন্তু ওর কন্ট্রোল অ্যান্ড মুভমেন্ট ওয়াজ আনক্যানি। ও যেভাবে উইকেট নেওয়া শুরু করেছিল, হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস বোলার। এবং মোহাম্মদ আব্বাস এই আসিফের আন্ডারে কিন্তু বোলিং শুরু করে এবং তারা একসঙ্গে খেলেছে, এবং হি আইডোলাইজেস আসিফ, এবং আসিফ ওকে অনেক কিছু শিখিয়েছে। তো অনেকে ওকে বলে আব্বাসিফ, ওকে বলে তো ওই ওকে ইংলিশ কন্ডিশন দিয়ে প্রথমবারও বোলিং করেছে কিন্তু। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে এই ট্যুরের 2 সপ্তাহ আগে ওকে ইংল্যান্ডে পাঠায় এবং ওকে কাউন্টি ম্যাচে 2 উইকস অফ ট্রেনিং অ্যান্ড ম্যাচ প্র্যাকটিস করিয়েছে, জাস্ট টু গেট ইউজ টু দ্য ইংলিশ কন্ডিশন। এবং ওই বোলিং আপ, পিচিং আপ দ্য বল, এগুলো ওখানে করে ও আপনার ও একটু মুভিং কন্ডিশনে পাইলে হিল বি ডেঞ্জারাস বোলার। যেটা আপনি লর্ডস টেস্টে দেখেছি, আয়ারল্যান্ড রিং টেস্টে 9টা উইকেট নিয়েছে, আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে সে 8টা উইকেট নিয়েছে। এই উইক এই হেডিংলি পিচে সে যদি প্রথম বল করত, হি উড হ্যাভ এগেন স্ট্রাক। সো হি ইজ এ বোলার, ইয়াং আছে, বলের কন্ট্রোল, লাইন লেগ খুব ভালো, স্পিড কিন্তু আহামরি কিছু না, কিন্তু স্পিড কিন্তু উইকেট নেয় না। মুভমেন্ট অফ দ্য বল গেটস ইউ হ্যাভ মোর চান্সেস অফ গেটিং উইকেট ইফ ইউ আর মুভিং দ্য বল, এবং হি সিমস টু বি ভেরি গুড অ্যাট ইট।
ইউসুফ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে আসছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টি-20 ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার মাঠে। আপনি কি সেই খেলা দেখতে যাচ্ছেন?
আমি এখন পর্যন্ত ফাইনাল কিছু প্ল্যান করিনি, তবে অগস্ট মাস তো হয়তো যেতেও পারি। আমাকে একজন ফ্লোরিডা থেকে ফোন করেছিল জাস্ট টু লেট আমাকে যে আমি যাবো কিনা, তো আমি এখনো ফাইনাল ডিসিশন এখনো হয়নি, তো দেখা যাক হয়তো মিড জুলাই।
গুরুত্ব খেলাটার গুরুত্ব কতটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের টি-20 ম্যাচ যুক্তরাষ্ট্রে,
যুক্তরাষ্ট্রের জন্য তো এটা অনেকদিন ধরে হচ্ছে। ফ্লোরিডা আপনার এটা প্রথম না, ফ্লোরিডা আপনার ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচেস ওরা হোস্ট করছে, ওই ক্যারিবিয়ান লিগের কয়েকটা ম্যাচ ওরা ওখানে খেলে, বাংলাদেশ আগেও খেলেছে। যুক্তরাষ্ট্রের জন্য এনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই, কিন্তু ক্রিকেট কিন্তু যথেষ্ট পপুলার এখানে, এবং আইসিসি মানে ক্রিকেট আমেরিকান ক্রিকেটটা আইসিসি টেক ওভার করার পরে এখন অনেক শেপে চলে আসছে। আপনার এখন আইসিসি আমেরিকা যেটা, ওরা এখানে একটা, দে আর বেসড ইন ডেনভার কলোরাডো, ওরা পুরো স্ট্রাকচারটা সেট করেছে একদম গ্রাসরুট থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজ করে, যে এখন ইলেকশন হবে। সো আমি মনে করি যে ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট আমেরিকাতে ইম্প্রুভ করবে, কিন্তু কোন লেভেলে যাবে এটা বলা মুশকিল, কারণ এখনো ক্রিকেট ইজ নট এ প্রফেশনাল স্পোর্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা অ্যামেচারিশ, এটাও এখন ক্লাব ক্রিকেট বেসিস। অ্যাটলিস্ট ক্রিকেটটা স্প্রেড করছে এবং ইট ইজ স্প্রেডিং ইন এ কোয়াইট ফাস্ট পেস, এবং প্রচুর লোক ক্রিকেট খেলা দেখে এখান থেকে এবং খেলে, লিগস আর অল ওভার আমেরিকা। সো বাট কোন লেভেলে যাবে এটা বলা মুশকিল, বাট ডেফিনেটলি ইজ বিকামিং ভেরি ভেরি পপুলার।
ধন্যবাদ ইউসুফ রহমান বাবু আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আর মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি ফেসবুকে জানতে চেয়েছেন যে বিশ্বকাপ ফুটবল আমরা কভার করতে যাচ্ছি কিনা। আমাদের দিল্লু খন্দকার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, তিনি থাকবেন রাশিয়াতে এবং আমরা নিয়মিত ভাবে বিশ্বকাপের খবর দেব। ইউসুফ রহমান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল খেলার খবর,
ধন্যবাদ।
অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে এখন রয়েছে শিরোনাম সংবাদ, বিশ্ব সংবাদের সংক্ষিপ্ত সংস্করণ শোনাচ্ছেন শেগোফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যদি পিয়ংইয়ং তাদের পারমাণবিক কার্যক্রম ভেঙে দেওয়ার লক্ষ্যে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করে। রবিবার সিঙ্গাপুরে তার সফর শেষে ম্যাটিস বলেন, আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া প্রস্তাব বাস্তবায়ন অব্যাহত রাখব। তিনি বলেন, উত্তর কোরিয়া শুধু তখনই পরিত্রাণ পাবে যখন তারা যাচাইযোগ্য এবং পরিবর্তন করা যাবে না সেরকম পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রমাণ দেখাবে। রবিবার চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে দুদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বিষয়ে কোনো চুক্তি কার্যকর হবে না যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি এবং অন্যান্য পদক্ষেপের যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করা হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস এবং চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি রবিবার বেজিংয়ে নতুন দফার আলোচনা শেষ করার পর ওই সতর্কবাণী দেয়া হয়। রবিবারের আলোচনার লক্ষ্য ছিল বাণিজ্য বিরোধের একটা সমাধান করা। বেজিং প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাণিজ্যিক উদ্বৃত্ত কমাবে। কর বৃদ্ধি ও মূল্যবৃদ্ধি সহ কৃচ্ছতা সাধনের কর্মসূচির প্রতিবাদে জর্ডানের সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ বিক্ষোভ হয়। হাজার হাজার নাগরিক ওই প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয়। শনিবার রাতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের দমন করতে চেষ্টা করে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিক্ষোভকারীদের দূরে রাখার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে ও রাস্তা আটকে দেয়। বিক্ষোভকারীরা সরকারের পতন দাবি করে স্লোগান দেয়। তার আগে শনিবার বাদশাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আফগানিস্তানে শিক্ষা পরিস্থিতির বিষয়ে সদ্য প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে সে দেশের প্রায় 44% শিশু স্কুলে যাচ্ছে না। 2002 সালের পর এই প্রথম এই হার বেড়েছে। চলমান সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে মেয়েদের বিরুদ্ধে বৈষম্য ও দারিদ্র্য এর কারণ বলে বলা হয় ওই রিপোর্টে। 7 থেকে 17 বছরের 37 লক্ষ শিশু স্কুলে যাচ্ছে না। পাকিস্তান বলেছে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে গুলিবর্ষণে অন্তত 6 চরমপন্থী নিহত হয়, আহত হয় 5 সৈনিক। এক সামরিক বিবৃতিতে বলা হয় গত 24 ঘণ্টায় আফগানিস্তানের সন্ত্রাসীরা সীমান্তে পাকিস্তানি চৌকি ও যারা সীমান্তে বেড়া নির্মাণ করছে তাদের ওপর বারবার হামলা চালায়। বিবৃতিতে বলা হয় উত্তর পশ্চিমাঞ্চলের বাজাউর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কামার দিন কারিজ এলাকায় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে আক্রমণ প্রতিহত করে। রবিবার থেকে বাজাউর এলাকায় 7 বার চরমপন্থীরা হামলা চালায়।
ভয়েস অফ আমেরিকার আজকের এ বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারের দায়িত্বে ছিলেন শাহাদাত হোসেন সবুজ, এবং জাস্টিন সোয়েটস ছিলেন আজকের প্রকৌশলী। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.